সান্নিধ্য প্রাপ্ত ছাত্র হজরত মৌলানা আব্দুল মতিন বিন হুসাইন দাম সরকার বীর সাহেব ঢালকানগর হজরতকে আজকের আয়োজক মন্ডলীর পক্ষ থেকে আমরা মোবারক জানাচ্ছি। প্রিয়সূধি এ পর্যায়ে আলোচনারত বাংলাদেশ কৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ড
দেওয়ানা হজরত মতিন বিন হুসাইন হজরত মৌলানা আব্দুল মতিন বিন হুসাইন দাম বরকাত এখন আমাদের সম্মুখে আলোচনা করবেন।
الحمد لله وكفى والسلام على المنسي الذي مصطفى ثم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فقال الرسول صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عام فقال النبي صلى الله عليه وسلم وإن فضل العالم على العابد كفضل القمر ليلة القدر على سائر الكواكب وكما قال الرسول صلى الله عليه وسلم আমি এই আমার মহান উস্তাদ এবং আমার জীবনের সবচেয়ে বড় মুরব্বী যাদের দিন যাদের এলমি দিন যাদের এলমি উহির জ্ঞান যাদের আখলাক যাদের ইস্তেকাম যাদের নূর নবুয়তের প্রতি আমি অন্তর থেকে সীমাহীন শ্রদ্ধাশীল তাদের মধ্যে আমার এই মহান উস্তাদের সীমাহীন স্নেহ তার অনেক বেশি এহসানা সেই উস্তাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভায় শরীফ হতে পারার কারণে আমি আজকে অনেক বেশি কৃতজ্ঞ। হযরত শেখ হাদিস রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা এবং হযরতের ঘনিষ্ঠজন যারা এই অনুষ্ঠানে আমাকে স্মরণ করছেন আল্লাহ তাআলা তাদের হায়াতে বহুত বরকত দান করেন, তাদের মর্তবা দুজাহানে বহুত বুলন্দ করে। হযরত শেখ রকিব রহমতুল্লাহ এর সম্পর্কে আমি কি কথা বলবো আমার মাথায় কিছু আসতেছিল না, কারণ কোন মানুষকে যদি দুপুরবেলা বলা হয় সূর্য সম্পর্কে কিছু আলোচনা করবে সেরকম তার কি বলবে, বলার মতো তার কাছে কি থাকবে, এজন্য আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। সবাই বলতেছেন খুব সুন্দর কথা, আমি সেটা শুনতেছিলাম, এটাই আমার কাছে বেশি ভালো লাগতেছিল। মাওলানা ওবায়দুর রহমান খান নদভীর মধ্যে আমারও মনে মনে ভাবনা ছিল যে যদি না আমার নাম আছে হযরত শেখ হাদিস রহমতুল্লাহ এক বিস্ময়কর মানুষ ছিলেন, এত বড় আলিম হয়ে এত সহজ হওয়া সম্ভব, এত সহজ এত সরল এত সুন্দর এক একটা বিষয় হুজুরের এত আকর্ষণীয় কি বিস্ময়কর মানবীয় গুণাবলীর আধার ছিলেন তিনি, কি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন তিনি, কি মার্জিত আচরণের অধিকারী ছিলেন তিনি। আমি তো ছোট থাকা অবস্থায় হুজুরের কাছে পড়ছিলাম নাফাতুল ইয়ামান, এটা আমার বড় সৌভাগ্য ছিল যে আমি হুজুরের কাছে পড়ছিলাম। বৌলার অজপাড়া গা থেকে এসে বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় ভর্তি হলাম, তো নাহুসর যাই কিছু গ্রাম দেশে পড়া হয়েছিল এজরা কি জিনিস এটা আমাদের ছিল না। যদিনা লালবাগের মরহুম উস্তাদ হযরত মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ তার সান্নিধ্য আমার নসিব না হইত তো আমার জীবনটা একদম রসাতলে গেছিল। স্বাধীনতার পরপরই, স্বাধীনতার কিছু পূর্বে হজরত মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোড়াদৃত্য সিদ্ধ দিয়ে গেছিলেন, কয়েকদিন হুজুরের কাছে এজরার সুযোগ হয়েছিল। ওই সুবাদেই এই বড় বড় ওলামায়ে দ্বীনের আমি সন্ধান পেলাম। হজরত মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন এবং চিঠিটা দিয়ে আমাকে পাঠাইলেন বরিশাল মাহমুদিয়াতে। হজরত সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির নিকট দিতে বললেন, আমাকে বললেন যে বাবা যা লিখছি তোমার ব্যাপারেই লিখছি, তুমি চিঠিটা নিয়ে যাও। তো হজরত সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহ হজরত শেখ রকিব সাহেব রহমতুল্লাহ দুজনে মিলে চিঠিটা পড়লেন, কি লেখা ছিল আমি জানি না। আমি তো গাওগ্রাম থেকে আসছি, আর কি আমার তেমন কিছুই জানা নেই, ভর্তি হলাম কাফিয়ায়, উপায় কি? ভালো ভালো ছেলেরা পড়াশোনা করে। হজরত সদস্য রহমতুল্লাহ বড় সাহেবরা আমার উমর সাহু আমার সাথী ছিলেন, বড় ভালো মেধাবী ছাত্ররা আমার সাথী, তাদের মধ্যে কেমনে পড়াশোনা করব? হুজুরের কাছে নবাদ মেহমানের জগৎ, হুজুর সকলকে এক একদিন এক একজনকে বলতেন যে তুমি পড়ো, তুমি আমার পড়বা, সার্ভিস উর্দুতে তর্জমা করবা, লোক আমি তাহকিকাত করবা, না আমি সার্ভিস তাহকিকাত করব, একজনের জিম্মা মনে হয় একটি কাবিয়ার বছর এর মধ্যে সব কিতাবের দাম সবচেয়ে বেশি মুশকিল লাগতো আমরা সালামদিন রহমতুল্লাহ কাবিয়া করতাম, সবগুলো কিতাবেরই তাকে আমি করতাম। তো কাবিয়ার মতো কিতাব সে হাওয়াই তার লি পুরো এক ঘন্টা বেপি কি যে বলতে হুজুর আল্লাহ জানে, গ্রাম থেকে আসার কারণে বুঝতাম কম কিন্তু মুদস্ত হয়ে যেতে একদম পুরোটা আর না হায় না হ্যাঁ না নেই সবটা একদম অবিগত জীবন মুখস্থ হয়ে যেত। এবং হুজুরের কামড়াতে মহারাজ সালাউদ্দিন সাহেব রহমানের কামড়াতে বুঝেই আমি তাকড়ে করতাম, কোন রথ এদিকে দিক হলে হুজুর ওখান থেকে যেখানে বসা থাকতেন ওখান থেকে বলতেন যে শব্দটা এরকম হবে, কিন্তু এমনটা খুব কমই হত। যতদিন তাকড়া করছিলাম সর্বমোট তিন দিনও হয়েছিল বলে আমার সন্দেহ লাগে। আলহামদুলিল্লাহ তাকড়া করতাম হুজুরের কামড়ায়। তো এই তর্জে নাফাতুলি এমন করি রাত দশটা পর্যন্ত তাকড়া, তারপরে খাওয়া দাওয়া, এরপরে আর ব্যস্ততা হল নাফাতুলি এমন নিয়ে আসছে। নাফাতুলি এমন আগে ঠিক করল, কয়েকদিন পর হুজুর আমাকে ডাকলেন শেখ রহমতুল্লাহ, বললেন যে এখন এই কিতাব এটা তুমি পড়বা, তুমি সব করবা, তর্জমা তোমার, তাহকিক তোমার, সবই তোমার, এক একজনের ভাগে নেই, এখন তো বিপদ আরো বেশি। আশ্চর্য এই মানুষ, আল্লাহ আল্লাহ ও হো আল্লাহ আমার উত্তর রহমতুল্লাহ অনেক বড় বক্তব্য যত উঠে উঠেছে তার থেকে কোটি কোটি উঠতে উঠে। হুজুর আমাকে দায়িত্ব দিলেন, আমি রাত একটা পর্যন্ত ডাক্তার বলিনি, আর নফা দূরে আমাদের কাকি কাজ লিখতে থাকতাম খাতায়, ভোরবেলা এই কিতাবে আবার ব্যস্ত হইতাম, এটার মোতালা দেখা দেখেন সহি তর্জমা করতে হলে এটা তো কোনটা ফায়েল কোনটা মকুল কোনটা আমের কোনটা মামুল কোনটা মোতা আল্লাহ কোনটা মোতা আল্লেখ সবগুলো বুঝতে হবে, তারপরে সহি তর্জমা তার জন্য সম্ভব। তো ফের সহি তর্জমা ঠিক করা, আবার শরীর উর্দুতে গাঁও গ্রাম থেকে আসছি উর্দু বাংলা বাংলা না জানার মতোই বলা যায় যে বাংলা উর্দু, সেইটাকে সলিদ উর্দু কেমনে বানায়, সলিদ উর্দু শিখতে হইতে সকালবেলা এই সব নিয়ে ফের সবকে হাজির হইলে তো হুজুর শুনতেন। আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ যে প্রতিদিনই হুজুর খুশি হইতেন, এবং আমার মনে পড়ে না যে কোনদিন হুজুর বলছিলেন যে এটা ঠিক হয়নি, কিন্তু আমাকে সবক দেওয়ার আমাকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত প্রতিদিনই হুজুর কাউকে না কাউকে একটা ধমক দিতেন রাগ করতেন এবং বলতেন যে কথা সেটা হল যদি ঠিক মতো না পারো আমি কিতাব পড়ে দিব, অন্য কোন উস্তাদকে দিয়ে দিব। আমি সব শুনতে রাজি ছিলাম, কিন্তু এই কথাটা শোনা আমি বরদাস্ত করতে পারতাম না যে আল্লাহ হুজুরের কাছ থেকে কিতাব দিতে চলে গেছে। তুমি উপাস কি যা কোরবান করতাম? আমি আপনাদেরকে এটা এজন্য শোনাই যে নাফাতুল ইয়ামান মানে কি মানুষ যে তিনি ছিলেন। নাফাতুল ইয়ামানের অনেকগুলো কিস্তা হেকায়াত এরকম আছে যেগুলো এই নাম না আছে বিষয়াদি পুরুষ কথাবার্তাও আছে, কিন্তু হুজুর আশ্চর্য মানুষ যে ওই হেকায়াতগুলো বাদ দিয়ে পড়েছেন আমাদেরকে, ওগুলো একটাও পড়ার নেই, সব বাদ দিয়েছেন, মাত্র 17টা হেকায়াত হুজুর পড়েছেন এই তর্জে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, আল্লাহ পাকের বেশুমার শুকর যে হুজুরের এইটুকু মেহনত আর এই পদ্ধতি প্রয়োগের কারণে আমার সারা জীবনের জন্য এত বড় ফায়দা হয়েছে, যেটা বহু আরবি আদবের কিতাব পড়লো আমার এতটা ফায়দা হয়েছে না। এতটা আমার হিম্মত হয়েছে আদবের কিতাব সম্পর্কে। এরপরের বছর নাফাতুল আরব ছিল, তো হুজুররা লিখতেন না যে কয়েকটা কালেমা দিয়ে শব্দ দিয়ে যেতে পুরো বাক্য বানো। আমার অভ্যাস ছিল আমার সাথীদেরকে আমি গোপন রহস্যটা বলতাম না, পরীক্ষা ভালো নম্বর পাওয়ার আছে। তা আমি এই কালিমাগুলোকে এরকম সাথে পুরো এক লম্বা একাই বানিয়ে দিতাম। তো নাফাতুল আরবের পরীক্ষা দিলাম, খুলনার এক সাথী ছিল আমার, ভীষণ জাহিন, এইরকম জাহিন মানুষ হয় কম হয় এরকম, এ আল্লাহর মধ্যে বিলকুল ঘুমাইত না পরীক্ষার সময়, একটা রাত্রেও ঘুমাইত না পরীক্ষার আগে থেকে শুরু, একটা এই আইজাম খেয়াল থেকে পরীক্ষার পুরা সময়, পরীক্ষা শেষ করে ওই পরের দিন থেকে ঘুমানো শুরু করত, একটা সেকেন্ডের জন্য সে ঘুমাইত না, আর ভীষণ তাই। এখন খুলনার মুক্তিরুল হিসাবের কাছে সে মায়া আমাকে খুলনা দেখা বলে বলছিল যে তোমার কাছে মায়া তুই মন চা, কিন্তু তুই আমার সাথে দুষ্টামি করছি অনেক, দুষ্টামি কি আমার সঙ্গে ঝগড়া করছে এত জাহিন আল্লাহর মধ্যে। আমি এইরকম জাহিন লোক কম দেখছি, সে কোথায় কোথায় রাগ করত আর ঝগড়া করত উসুল দিয়া, উসুলের ব্যাপার যে আমি মুখলা করছি তুমি তাকে মুখে মনে করলা কেন। আমি আবার বলতাম যে সোনা কারায়ের কারণে এই কয়েক বুঝে আসছে, সে কয়েকগুলোকে আসার সব তারা দিন করতে থাকতো, দেখাইতো যে কোন কয়েক নাই তা পুতলা গেছিল, মানে আমাদের পুরা ঝগড়া যে হইত প্রচন্ড ঝগড়া, কিন্তু পুরা উসুলি ফেটার আলোকে আজকেও মনে হয় অনেক খাসি আছে। ও সহজে নরম হইত না, একবার ভীষণের পথে ছিল একেবারে পুরা শরীর এমন হয়েছে যে পচার মতো। আল্লাহ তালা শুকর আমি ওর খ্যাত করছিলাম, ওর পর থেকে আমার পর নরম হয়ে গেছিল। তা আমার নাফাতুল আরবের পরীক্ষায় সালানা ইমতেহানে সে ভীষণ ক্রুদ্ধ হয়েছে নাতাজের দিকে। তো আমার উস্তাদ ছিলেন কামরুজ্জরের হাজি সাহুজুর, হজরত মাওলানা ফারুক সাহুজুর, হুজুর ইমতেহান দিচ্ছিলেন। তো হুজুরের উপর সে ভীষণ চটে গেছে, কড়া কড়া কথা বলছিল। তা আমার খুব লজ্জা লাগছিল যে উস্তাদ আমার কারণে কথা শুনবেন। পরে উস্তাদ এমন আজীব শরীর মানুষ হজরত মাওলানা ফারুক সাহুজুর, হুজুর আমাদের দুইজনকে ডাকাইছেন একটা দুইজন কামরাতে, দুইজনের যে ইমতেহানের পর্চা ওর সামনে দিতেন, বললেন যে এটা দেখেন, বলে সবাইকে আপনি আপনি বলতেন। সে লোকের পর্চা দেখতেন, দেখে ওই যে নবাতুলি আরবে মিস্ত্রির মহাগুলা তাহান বা সুহান রাজাকান এইগুলো পুরো আলফাজগুলো ওখানে দেওয়া ছিল, যাই হোক সে এগুলো সব দেখতে দেখার পরে মাথায় একটু করে আঙ্গুল মুখে দিয়ে দাঁত দিয়ে কামড় দিছে, পরে খুব লজ্জা পেতেছিল। অনেকক্ষণ চুপ থেকে পরে বলছে হুজুর আমাকে মাফ করে দেন, আমি সাংঘাতিক অন্যায় করছি। তারপরে বলছিল যে আমি মনে করছিলাম ওরে যে কোনো একবার আমি পরাজিত করে আমি নম্বর ওভার হব, কিন্তু আজকের থেকে তো অবাক হলাম। তো এতক্ষণে আমার উস্তাদ বলতেছিলেন যে দেখেন আপনি তো অনেকগুলি কথা বললেন, কিন্তু সে নাফাতুলের আরবে লিখতে মাতা আমাদের ছেলেরাও তো এরকম লিখতে পারবে না যেটা সে লিখছে। আমার তালবেলম ভাইয়েরা হুজুরের এই প্রশংসা মূলত আমার জন্য ছিল না, যখন খায়া ভালো লাগে তো সবাই প্রশংসা করে, এই তরকারির প্রশংসা না, যিনি রান্না করছেন তার প্রশংসা। হযরত শেখ রবি সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বেশি বড় মানের আদিব ছিলেন যে শুধু তা না, যেমন তিনি উলুম আরবীয়তে অনেক উচ্চ স্তরের ছিলেন, সেই সঙ্গে অনেক বেশি দরদ ছিল তার মধ্যে, এত মায়া, এত মহব্বত, এত স্নেহ, কি বলব। হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ বরসে এই ফেরেশতাদের মধ্যে ঈশ্বরী কি মহামানব কাফেলা তারা তৈরি হয়েছিলেন। বলেছেন মাহমুদী আমাদের সাহেব, আমরা পড়ি হুজুরের সাহেব মাওলানা মাহমুদ এবং হুজুরের বড় ছেলে মাহমুদুল হক, আহমেদ মাহমুদুল হক সাহেব ওখানে ছিলেন, তারা পড়তেন, তারা দুই ভাই সেখানে হুজুর বারান্দার মধ্যে বসে নিজের হাতে তরকারি চাচ্ছেন, নিজে তরকারি করতেন, নিজে রান্না করতেন তরকারি, কারণ মাদ্রাসার যে খাওয়ার সেটা হুজুর খাইতে পারতেন না, নিজ হাতে রান্না করে খাইতেন। আশ্চর্য হল কোন একজন তাও পেলেন যে একটা তরকারি স্পর্শ করতে দিতেন না, শুধু এই কারণে তার লেখাপড়ার ক্ষতি হয়, কোনদিন সম্ভব হয় না যে একজন তাও পেলেন সেখানে গিয়ে কোন একটা তরকারি একটু নাড়াচাড়া করে দিবে, এটাও সম্ভব হয়। কি মানুষ তারা, একদিকে তিনি বোকারি চুরি পড়ান, আর সে কথা প্রসঙ্গে মনে আসছিল আসছেন মাহমুদী আমাদের বুঝতে আসছিলেন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ, ওখানে সদস্য হুজুর নামে তিনি খ্যাত ছিলেন, বড় আলেম, বড় হুজুর ছিলেন, সেগুলো হযরত মাদানী রহমুল্লাহ খাস শিশু ছিলেন, খাস সাগরী ছিলেন, তিনি যে কাউকে সেগুলোকে বলতে রাজি হইতেন না, তিনি নিজেই ছিলেন মাহমুদের মাদ্রাসা সাইকুল হাদিস। তো ওখানে স্বাধীনতার পরে হযরত মাওলানা আজুল হক সাহেব রহমতুল্লাহ তসরিফ নিয়ে গেছেন, তাকে ওখানে সাইকুল হাদিস বানানো হয়েছে, তিনি তাকে সাইকুল হাদিস মানতে অনেক দেরি হয়েছিল, সবাই অপেক্ষা করতেছিল যে কবে তিনি তাকে সাইকুল হাদিস করবেন। তো একবার সদস্য হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ মাহমুদিয়া মাদ্রাসায় তাকে কথা বলতে বলতে তখন বলতেছিল যে সাইকোলজি সাহেবই কথা বলছেন, সাইকোলজি সাহেব শুনিয়া অন্যরা মুসকে মুসকে হাসতেছিল, আর আমার যে খুশি যে হুজুর তাকে সাইকোলজি মানতেন। হুজুর তখন আশ্চর্য হুজুরের যে কথাগুলো আমার কাছে, আমার দিলে যে কথাগুলো ছিল আমার অন্তরে যে কথাগুলো এভাবে ছিল যে সত্যি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বড় বড় ওলামায়ে দিন এখনো আছেন, এটা আমাদের একটা বেখবরই যে আমরা মনে করি আমাদের দেশে ভালো আলেম নেই, আলহামদুলিল্লাহ আমরা বাইরেও যাওয়ার তৌফিক হয় যে ভারতে পাকিস্তানে ওলামায়ে কাম আছেন, কিন্তু যেটা আমার উপর দিন বাংলাদেশে এখন পর্যন্ত দারুল দেওবন্দের পুরানা ওলামায়ে দিন পুরানা আকাবের দিনের অনুসরণ করার কারণে তাদের প্রতি সীমাহীন আজম শ্রদ্ধা মহব্বত এবং তাদের এতেবার জজবা থাকার কারণে আমাদের এই বাংলাদেশে যে বড় মাপের ওলামায়ে দিন তৈরি হচ্ছে সেটা বর্তমানে আমি কি বলব, পাকিস্তানে এরকম আলেম কম তৈরি হয়েছে, যারা পাকিস্তানে পড়ে আসছে তাদেরকে জিজ্ঞাসা করেন একটা এবার বললে ফার্সি উর্দু আরবি আমাদের এই অঞ্চল ওলামায়ে কেন সবটা বুঝতে পারেন, দারুল দেওবন্দে অনেক সুনাম নিয়ে পড়াশোনা করে আসতেন এবং দেওবন্দে পড়ছেন 12 বছর, ইন্ডিয়াতে পড়ছেন 18 বছর, একজন বড় মাপের সাইকুল হাদিস, এক বড় বড় প্রতিষ্ঠানের বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি মাদ্রাসার প্রধান মুফতি উনি ছিলেন। তা আমি একদিন কথা বলতেছিলাম তো খুব প্রশংসা করলেন, আমি ওনাকে বললাম যে এই আবারটা বুঝছেন, কিছু কিছু বুঝছি ফার্স্ট দিয়ে ভারত, তা বললাম কিছু কিছু মানে কি পরের অর্থ দিন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তো উনি পরে যা বললেন আমি দেখলাম বুঝতে পারিনি, আমি আক্ষেপ করলাম আপনি দেওবন্দে 12 বছর পড়ছেন এই আবারটা বুঝলেন না কেন, আমাদের এখানে যেরকম নাহর জন্য মেহনত হয়, শর্তের জন্য মেহনত হয়, উর্দুর জন্য মেহনত হয় এবং সেভাবে ফার্সির জন্য মেহনত হয়, সবগুলোর উপর মেহনত হয়, হ্যাঁ এটা একটা বিষয়, সেটা হল বাংলাদেশে বিশুদ্ধ উর্দু বলার মতো লোক খুঁজে পাওয়া মুশকিল, উর্দু বলার লোক পাওয়া যায়। এটা আমি কয়েকজন সম্পর্কে আমার ধারণা ছিল সারা দেশের এই তিন চারজন মানুষ সবচেয়ে বিশুদ্ধ উর্দু বলতে অভ্যস্ত, কিন্তু আমি তাদের সঙ্গে উঠা বসা করে দেখলাম তাদেরও উর্দুতে হেলপের হয়ে যায়। ওটা বুঝেন না, এটা আমাদের কঠিন এক দুর্বলতা। উর্দু আমরা শিখি না, যেমন টুপি বলি উর্দুতে টুপি তো না টুপি, রুটি বলি উর্দুতে রুটি। আজকেও এখানে কেউ কথা বলতেছিলেন কিন্তু ওই উর্দু শব্দই বলতে গিয়ে ভুল করতেছিলেন, তাই না? তো আমাদের এগুলোর কমজোরি আছে, ত্রুটি আছে। আমার উস্তাদ, আমাদের লালবাগের উস্তাদ এমন আদত ছিলেন সব থেকে নিজের জায়গাতে কামের বোকামাল ছিল, একজনও ব্যতিক্রম না। হজরত মাওলানা সিরাজুদ্দৌলা রহমতুল্লাহ কথায় কথায় আমাদেরকে সংশোধন করতেন, উর্দুতে আরবিতে বাংলাতে উঠতে বসতে। তিনি বলতেন একজন আলেম হবে মানে সে কামের নায়েবের উসুল হবে এবং সমস্ত গুণাবলীতে তাকে সুন্দর হওয়া চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বানায় দেন। হজরত শেখুল হাদিস রহমতুল্লাহ তিনি এই শুধু হাদিস শরীফ যে পড়াইতেন, মানে হুজুর যে হাসতে থাকতেন এক একটা হাদিস শরীফ পড়ে কি বলব, কেন যে হুজুর হাসতেন, হুজুর মাহাসিনে শরীয়তকে বুঝতেন, মাহাসিনে দীনকে বুঝতেন, মাহাসিনে কালাম নবুয়তকে বুঝতেন, গভীরভাবে বুঝতেন, উপলব্ধি করতেন, কিন্তু সেটাকে ব্যক্ত করার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন হইল। কিন্তু আশ্চর্য হল যে রসুল্লাহ সাল্লাম যেন মৌজুদাওয়ালা ছিলেন, আল্লাহ পাক প্রত্যেক বলিকে কারামাত দান করেন। একটু কারামাত হল যে ঘটনা বলির কারামত, অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়া, এটা আউলিয়াদের জন্য জরুরি না, কিন্তু কারামাত হেল, কারামাত আখলাক, কারামাত তাকওয়া, কারামাত তাবিরাত দ্বীনিয়া, এটা আল্লাহ পাক আউলিয়াদেরকে দান করেন। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহের এক শ্রেষ্ঠ কারামত ছিল যে তিনি কোরআন সুন্নার অনেক গভীর এবং ব্যাপক বিষয়কে এত মুক্তাসার শব্দে বলতে পারতেন যেটা লিখতে কয়েক পৃষ্ঠা দরকার, লম্বা লিখতে হবে, কিন্তু হুজুর সংক্ষেপে দুই তিন শব্দে বলে ফেলতেন। এটা শুধু যে হুজুরের আরবি আদব এটা না, এটা ছিল হুজুরের মধ্যে ফাহমে দীন। খালি আরবি আদব বললে ভুল হবে, কেউ যদি শুধু আরবি আদবের বিচারে দৌড়ায় আমি নিশ্চিত সে সম্পূর্ণ ব্যর্থ হবে, কশিকালও সে কামিয়াবির মুখ দেখবে না। হুজুরকে এই ক্ষেত্রে ভুল বোঝা হবে যদি মনে করা হয় হুজুর খালি আদিব ছিলেন, হুজুরের আদবের রৌনক এবং মাহাসেন কামালা এটা শুধু আরবি আদবের দক্ষতার কারণে না। হ্যাঁ, এটাও নিশ্চিত উলুমে আরবীয় তার মাকাম সর্বোচ্চ ছিল, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে যে তার ভিতরে যে এখলাক ছিল, একদম আখলাক ছিল, তার ভিতরে যে আসাদের গ্রামের প্রতি আদব ছিল, ইমাম আজমকে এত বড় বানাইছে আদব, হজরত শেখুল হাদিস রহমতুল্লাহের মধ্যে যে আদব ছিল এ কি আশ্চর্য। হজরত হাফিজ রহমতুল্লাহের সঙ্গে বিরাট রকমের ইখতিলাফ দুনিয়া জানে, কিন্তু পৃথিবীকে এটা জানে এক সেকেন্ডের জন্য হাফেজ জুজুর রহমতুল্লাহের সম্পর্কে আদবের ক্ষেত্রে এক চুল তার থেকে এদিক সেদিক হয়নি। তিনি তার সন্তানদেরকে খানদান লোকদেরকে বলছেন যে হজরত হাফেজ জুজুর অনেক বড় মাপের বলি, বহু উচ্চমানের বলি, আল্লাহ তার সম্পর্কে আদবের খেলাফ করবা তোমরা সব হালা পেয়ে যাবে। এবং আমার এটা বিশ্বাস যে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আর হাফিজ জিহুজুরের মধ্যে যে দূরত্ব এটার কারণ না হাফিজ জিহুজুর না হজরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহিমা, বরং কিছু লোক যারা ইনাদের দুজনেরই কদর করতে ভুল করছেন তাদের কারণে এই বিভ্রান্তি পয়দা হয়েছে। হাফিজ জিহুজুর রহমতুল্লাহ খাদেন মাওলানা আকরম সাহ পেল্লার পরে থাকেন, উনি হাফিজ জিহুজুর রহমতুল্লাহর ভীষণ ভক্ত। একবার আমার কানকে গেছিলেন সাক্ষাৎ করতে, তো অনেক কথা প্রসঙ্গে এগুলো উঠল। আমি এক পর্যায়ে এই হাফেজ জুজুর আর শেখুল হাদিস রহমতুল্লাহ আলহিমার এই আপোষের বিষয়টা আলোচনা করলাম যে লালবাগ শাহী মসজিদে হজরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলহিম বারবার বলছিলেন প্রকাশ্যে সকল মাতমার মধ্যে, একবার না অসংখ্যবার বিভিন্ন সময়ে বলছিলেন যে আল্লাহ আমি আমার মতো আসিম হোক দুনিয়া থেকে লাভ কি দরকার কি, কিন্তু হজরত সাহাবীর যুদ্ধের মতো মানুষ দুনিয়া থাকলে সারা পৃথিবীর মানুষের ফায়দা হবে। আল্লাহ আমার হায়াত থেকে বিরাট একটা অংশ নিয়ে আপনি হাফিজ যুদ্ধের হায়াতকে আপনি হারাইবেন। এবং হজরত সাহাবীর যুদ্ধের রহমতুল্লাহকে দেখলে আমরা দেখতাম হজরত শেখ হাফিজ রহমতুল্লাহ কাঁপতে থাকতেন, এবং হাফিজ যুদ্ধের রহমতুল্লাহর সবকের পরপরই ছিল বোখারি শরীফের সবক। শেখ হাফিজ রহমতুল্লাহ আইসে সাহি মসজিদের পুরো বারান্দায় মতো হাঁটতে থাকতেন, পাচারি করতে থাকতেন, কিন্তু ধারে কাছেও আসতেন না আমাদের দাওয়ার হাদিসের কামরা, বারান্দায় আসতেন না, এত বড় বিশাল বারান্দা হাউজের পারে এখানে তিনি আসতেন না যে এখানে আসতে হাফিজ যুদ্ধ টের পাবেন যে সে আসছে তো আমার উঠা উচিত, এটাও করতেন না, দূরে বারান্দা সাহি মসজিদের বারান্দায় হাঁটতে থাকতেন। তো আমরা এই সবকে বসে থাকতাম যারা, আমাদের কোনো কোনো সাথী এরকম ছিল যে সবক সময় শেষ হলে তখন হুজুরের হাফিজ যুদ্ধের নির্দেশ ছিল যে আমাকে বলবো, তো কোন সাথী হয়তো সাহস করে বলত যে সেগুলো হুজুর আসবে, আচ্ছা ওনাদের ডাক পরে হুজুরকে খবর দিলে হুজুর আস্তে আস্তে আসতেন, আমরা ঢুকতেন সালাম করতেন, কি আদর কি তাওয়াজ কি ফানাই হাফিজ যুদ্ধের সামনে মনে হয় নিজেকে কিছুই মনে করতেন না, একটা মাটির ঢেলের মতো মনে করতেন, কিন্তু শেখ হাফিজ রহমতুল্লাহের এলমের প্রতি হজরত হাফিজ যুদ্ধ রহমানের এতটা আস্থা এবং শ্রদ্ধা ছিল যে একবার হজরত হাফিজ যুদ্ধ রহমান আমাদের সামনে বললেন যে আজকে আমি অনুমতি দিলে আমি আমার সভাকে বসব। আল্লাহ আল্লাহ কি মানুষ, আহা। তো হজরত শেখ হাফিজ রহমতুল্লাহ হাসলেন এবং বললেন যে হজরত আপনি বসবেন, যে হজরত কি বলবেন, আচ্ছা আশ্চর্য যে উস্তাদের যে যেখানে বসার জায়গা উস্তাদের মসজিদ যেখানে সেখান থেকে হজরত হাফিজ রহমতুল্লাহ উঠলেন, উঠে তালবেলেন যেখানে বসে সে এক পাশে গিয়ে হুজুর বসে পড়লেন। হজরত শেখ হাফিজ রহমতুল্লাহের জন্য ওই যেখানে উস্তাদের মসজিদ ছেড়ে দিয়েছিলেন, এখন হুজুর কি করবেন, হুজুর দাঁড়ায় আছেন, মানে এমন যে কালমাইয়ে কি আবিল রাস্তা না, হাফিজ হুজুরকে টানতে পারেন না, বলতে পারেন যে আপনি হুজুর ওখানে বসে থাকেন, মানে উনি তো একদমই মুর্দা বদাস্তে জিন্দা, কোনো কিছুই করার নাই। পরে এটা ছিল তাজ্জব যে হুজুর মরার মতো মুর্দার মতো গিয়ে ওই মস্তি বুঝে রয়েছেন, ওখানেই পড়তেন সবক পড়ানোর জন্য, হয়তো হাফিজ হুজুর রহমতুল্লাহ হুজুরের বাম পাশে পড়ছেন, কিন্তু আমরা ওখানে হুজুরের জন্য আলাদা গাম তা আলহামদুলিল্লাহ বিছিয়ে দিচ্ছি, হুজুর সেখানে পড়ছেন। আরে ভাই কি বলব, এরপরে কিছুক্ষণের পরে হজরত শেখ হাফিজ রহমতুল্লাহ যখন তাকিয়ে করতেছেন হাফিজের, এরপর যে হজরত হাফিজ যদি বললেন যে আমার এখানে একটা সওয়াল হচ্ছে, হুজুর খামোশ হয়ে গেলেন, শেখ হাফিজ রহমতুল্লাহ চুপচাপ হয়ে গেলেন, হজরত হাফিজ রহমতুল্লাহ কি বলতে থাকলেন হুজুর শুনলেন, এখন হুজুর আবার এটার উত্তর দিলেন, কি আশ্চর্য কি বিস্ময়, অথচ হজরত হাফিজ রহমতুল্লাহ একসময় লালবাগে বোখারি শরীফ পড়েছেন, আমরা মনে করতাম হজরত হাফিজ আমাদের অনেকেরই যে হুজুরের কাছে আমরা বরকতের জন্য বলি, কিন্তু যেখানেই এবার একটু ভুল পড়া হইত সঙ্গে সঙ্গে হুজুর সেখানে এসলা করতেন, চাই সে মতন হোক চাই সে সনদের ভিতরে কোন ভুল হোক সঙ্গে সঙ্গে সংশোধন করতেন, আর কোথাও কোন এবার যদি আমাদের বুঝে আছে না এরকম হইত পড়তে থাকা হয়তো আত্মাসনা করে না, ওখানে তাইবা হুজুরকে জিজ্ঞেস করলে সাথে সাথেই হয়তো তাহলে হুজুর হলে সেখানে চাকরি করতেন, কখনো ব্যতিক্রম হয়নি, যেখানে জিজ্ঞেস করা হয়তো হুজুর তার সব বিপদ ওখানে চাকরি করে দিতেন, একটা হাল ছিল। তো শেখ হাফিজ রহমতুল্লাহ আলাইহি কি বলবো, এই লবটা আমার মনে হয় কত যে না কাফি হুজুরের নামে হুজুরের আজমতকে বয়ানের ক্ষেত্রে। তো শেখ হাফিজ কিন্তু কোথায় শেখ হাফিজ তিনি, এটাও তো খেয়াল করার বিষয়, শেখ হাফিজ তো আমরাও অনেকে কোহারে যদি পড়ায় শেখ হাফিজ, কিন্তু হজরত শেখ হাফিজ রহমতুল্লাহ শেখ হাফিজ ছিলেন লালবাগের ওই মাদ্রাসাতে ওই জামিয়াতে আরবিয়াতে যেখানে তদানীন্তন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহাদেশ হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ বন্ধু ছিলেন, সেখানে তিনি সেই করে দেন। আপনারা খেয়াল করতেছেন বিষয়টা যে মহাদেশ্বর রহমতুল্লাহ এর সামনে হজরত মাওলানা আব্দুল রহমতুল্লাহ বলে যে বরিশাল নজরুল কত বড় ধরনের আলেম, তিনি কত বড় মহাকির আলেম। আমরা যখন দাওয়া করব তা আমাদের বড় আগ্রহ হয়েছিল যে এমন আশ্চর্য ইস্তেদাস আর এত বড় মোত্তাকি একজন আলেম হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব শহীদ করি আর আমাদের হজরত আব্দুল রহমতুল অনেক বড় আলা ইস্তেদাস বলা ধরুন ধরনের কথা আমরা হাজির শরীর করব। আমরা যে মহাদেশের কাছে বরখাস্ত করছিলাম, যাই হোক তা আমাদেরকে মহারাষ্ট্র রহমুল্লাহকে নিয়ে বললেন যে দেখো এখানে লালবাগে দাউরাহাদিস পর্যন্ত আসতে হলে অনেক মারহালা, অনেক কিছু বুঝাইলেন, মানে ওনাদেরকে হাদিস শরীফ দেওয়া যাবে না এমন আদব ধরনের। অথচ আমরা ভারে করি আমাদেরকে বড় বড় হাদিসের কিতাব দিয়ে দিতে, হ্যাঁ বিরাট বিরাট হাদিসের কিতাব। এবার আমরা এসে এই উস্তাদদের কাছে বলতাম বলবো কোন ভাষা যে হুজুর আমার কাছে আমাদের কাছে কিতাব দেওয়া হয় কি কিতাব দিতে তোমারে বলি কেমনি ওনারা করার নূর আনবাস করবে এক পর্যন্ত আর আমাদের কিন্তু একদম উত্তর উঠে দিতেন। আমরা বড় বড় হাদিসের শিক্ষক হবে না কোন জায়গাতে, আর তিনি সেগুলোকে ছিলেন সে যেখানে হজরত হাফিজুল্লাহ ফখরুল মজিদ যেখানে হজরত মাওলানা আব্দুল মজিদ ঠাকুরের মতো এত বড় মহাদেশ মজুদ যেখানে হজরত মুফতি আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহের মতো এত বড় মহাদেশ মজুদ মানে সেরা সেরা ওলামায়ে দিন। আমরা এরপরে যেখানেই গেছি কিন্তু আমরা দেখছি আমাদের আসাদুল্লাহ লালবাগের যারা ছিলেন আল্লাহ বাকে শুকর আলহামদুলিল্লাহ আমরা অন্তর থেকে তাদের প্রতি কি করবো আল্লাহ তাদের সকলের মর্তবাকে বহুত উঠে উঠে দেন এবং তাদের সকলের আওলাদ পর্যন্ত তাদের খানদানের উপরে আল্লাহ তালা কেমন পর্যন্ত বেশুমার তার করমের বারিশ করবেন যাতে তাদের দুনিয়া আসলে দূর জাহানের আল্লাহ তাআলা মর্তবা নদী হয়ে যায়। রহমতুল্লাহ এই যে এই এত বড় ইলমি মাকাম এটা শুধু কেবল আরবি আদবের পক্ষে কিনা, হজরত শেখরুদ্দিন সাহেব রহমতুল্লাহ একবার আমাকে বলছিলেন যে একবার হজরত মাওলানা শফি রহমতুল্লাহ বলছেন যে খাদেমকে বলছেন যে ওরে ঠাইকে নিয়ে আসলো নাস্তা করুন, নাস্তা করবে কাদের ভাইতে একটু ঘুরুন দেওয়া বলতে যে পাই না আর বিছানা এক ঝমক এই যাও যেখানে করো তারা করে নিয়ে আসো আজ লোক আসার আগ পর্যন্ত আমি নাস্তাই করব পরে দাইকে নিয়ে আসছেন তারপরে হুজুরকে সাথে নিয়ে নাস্তা করছেন হুজুর এরপরে হাসলেন বিনয়ে ভাইয়ে একটু মার হইতেছেন এবং বলতেছিলেন তোমাদের কি বলবো হজরত মাওলানা শফি রহমতুল্লাহ রহমতুল্লাহ কোন দিনই আমাকে কিন্তু নাস্তা করতেন না। তো তিনি উস্তাদদের দোয়া পাইছেন উস্তাদদের স্নেহ পাইছেন এবং হুজুর আমাকে বলছিলেন যে দেখো আমি ছাত্র জীবনে ভীষণ মেহনত করেছি তোমরা যদি ওরকম মেহনত করতাম আমি যে মেহনত করছি সেই মেহনত তোমরা করো না। আমার উস্তাদ মাওলানা আব্দুল মজিদ ঢাকা হুজুর রহমতুল্লাহ বলছিলেন যে মাওলানা আব্দুল সাহেব তো পরে মহাদেশ একদিন তার মুসুল হয়ে গেছেন কিন্তু ছাত্র জীবন তিনি বড় মানতেকি নামে বসুর ছিলেন আমরা অনেক হাসলাম আমি আচ্ছা হ্যাঁ জুল্লাহ লোকটা তার কাছে পাঁচা পাঁচ ছিল রাষ্ট্র আসলে এই মানুষটা এত বেশি কামালাতের অধিকারী ছিলেন যে আমরা কিছুই হুজুর থেকে হাসিল করতে পারিনি। আল্লাহ তালা আমাদের মাফ করেন এবং হুজুরের মর্তব্যকে বলুন্দ করেন আর এই যে এলমি এদারা আল্লাহ করে যে এবং আমার কাছে অনেক বেশি খুশি লাগে এই বিষয়টা যে হুজুরের সাহাবাদেরকে আল্লাহ পাক মনে হয় যে খাসভাবে কবুল করছেন আর না হলে যে অনেক মানুষ নিজের মুরব্বীদের হারায় দোয়া করে মাঝে মাঝে দোয়া করে স্মরণ করে কিন্তু তারা যে তরজে হুজুরকে স্মরণ করতেছেন এটা বাস্তবই কি ওনাদেরকে দাঁত দেওয়ার মতো ওনাদের প্রতি অন্তর থেকে আমরা শুকর গুজার এবং মনে হয় যে হজরত শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহের এলমি এবং দিনই তামাম মিরাজ আল্লাহ পাক ওনাদের জন্য ওনাদের দ্বারা মাহফুজ রাখবেন। আল্লাহ তালা মাহফুজ সাহেবকে এবং সকলকে আল্লাহ তালা বহু জাদা খায়ের বর্গ দান করে অনেক বেশি হস্তে প্রভুর নিশ্চিত করে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।